في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ধরনের বেহেশত মসজিদ,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ধরনের বেহেশত মসজিদে। আশা করছি সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
পবিত্র কোরআন মানুষকে কঠোরভাবে ঐক্য প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে এবং এই নির্দেশ পালনের সবচেয়ে ভালো ও পবিত্র স্থান হচ্ছে মসজিদ। ঐক্য প্রতিষ্ঠার এই লক্ষ্য বাস্তবায়নে যিনি মুসল্লিদেরকে সহযোগিতা করেন তিনি হচ্ছেন মসজিদের ইমাম। কাজেই আজকের আসরে আমরা ঐক্য প্রতিষ্ঠায় মসজিদের ইমামের ভূমিকা নিয়ে আলোচনা করার পাশাপাশি ইরানের গওহরশাদ মসজিদের সঙ্গে পরিচিত হব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত আসরে আমরা বলেছি মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার সর্বোৎকৃষ্ট স্থান হচ্ছে মসজিদ। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার সুস্পষ্ট নির্দেশ দিয়ে বলা হয়েছে, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর এই নির্দেশ বাস্তবায়নের উৎকৃষ্টতম স্থান হচ্ছে মসজিদ। এখানকার আধ্যাত্মিক পরিবেশে মসজিদের ইমামের নেতৃত্বে নামাজ আদায়ের সময় তৈরি হয় চমৎকার এক ভাবগম্ভীর পরিবেশ। এছাড়া নামাজের আগে ও পরে ইমাম সাহেব মুসল্লিদের তাকওয়া বৃদ্ধির জন্য কোরআন হাদিসের আলোকে যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তা মসজিদ ছাড়া অন্য কোথাও খুব একটা পাওয়া যায় না। নামাজ আদায়ের সময় মুসল্লিরা যেভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান এবং ইমামের প্রতিটি তাকবীরকে যেভাবে বিনা বাক্য ব্যয়ে অনুসরণ করেন তা সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য আদর্শ হতে পারে।
জামায়াতের নামাজে মুসল্লিদের কণ্ঠ কোনো অবস্থাতেই ইমাম সাহেবের চেয়ে উচ্চ হবে না। মুসল্লিদেরকে ইমাম সাহেবের চেয়ে পেছনে নামাজে দাঁড়াতে হবে এবং ইমামের চেয়ে আগে রুকু, সিজদা বা অন্য কোনো কাজ আঞ্জাম দেওয়া যাবে না। নামাজ আদায়ের মাধ্যমে এই যে প্রশিক্ষণটি মুসলমানরা পেয়ে যান এটি তাদের সামাজিক জীবনেও কাজে লাগে। নামাজে যেরকম ইমাম সাহেবের চেয়ে উচ্চ স্বরে কথা বলা যায় না, তার চেয়ে আগে বাড়া যায় না এবং তার প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হয়, তেমনি মুসলিম সমাজের নেতার আনুগত্যও একইভাবে করতে হবে। আর এটি করতে পারলেই একটি সমাজ বা রাষ্ট্রে স্পাত কঠিন ঐক্য ও সংহতি তৈরি হবে।
অবশ্য ইমাম সাহেবকেও সেরকম যোগ্যতা সম্পন্ন হতে হবে যাকে তাকে এই গুরু দায়িত্ব দেওয়া যাবে না। যিনি এই দায়িত্ব পালনের জন্য মনোনীত হবেন তিনি সব ধরনের গুনাহ থেকে দূরে থাকবেন, নেক আমল বা ভালো কাজে সবার চেয়ে অগ্রগামী হবেন এবং সেই সঙ্গে নেতৃত্বের গুণাবলীও তার মধ্যে বিদ্যমান থাকতে হবে। ইমাম সাহেবের দুনিয়া প্রীতি কম থাকতে হবে, তাকে জৈবিক চাহিদার কাছে অন্যায়ভাবে আত্মসমর্পণ করলে চলবে না এবং তিনি সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে হাজির নাজির জানবেন।
মুসল্লিদের উপর ইমাম সাহেব কতখানি প্রভাব বিস্তারের ক্ষমতা রাখেন তার উপরেও অনেকাংশে তাদের মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার বিষয়টি নির্ভর করে। তিনি একজন সফল ইমাম যিনি তার মুসল্লিদের অন্তরের উপর প্রভাব রাখেন। তার হাতের ইশারাকে যেন প্রতিটি মুসল্লি নিজের জন্য নির্দেশ হিসেবে মেনে নেন এতটুকু যোগ্যতা ইমাম সাহেবের থাকতে হবে। মুসল্লি যখন ইমাম সাহেবের মধ্যে কোনো ধরনের কলুষতা দেখতে পাবে না এবং তাকে আল্লাহর একজন খাঁটি বান্দা হিসেবে দেখবে তখন স্বাভাবিকভাবেই সেই ইমামের প্রতি মুসল্লিদের শ্রদ্ধা, ভালোবাসা ও আনুগত্য সৃষ্টি হবে। ইমাম সাহেবের বিনয়ী আচরণ এবং সেবামূলক মানসিকতাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শ্রোতাবন্ধুরা, আসরের এ পর্যায়ে আমরা ইরানের উত্তর পূর্বে অবস্থিত মাশহাদ শহরের গওহরশাদ মসজিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক এই মসজিদ ইমাম রেজা আলাইসাল্লামের মাজারের দক্ষিণ দিকে অবস্থিত। ইরানে তৈমুরিয়ানদের শাসনামলের প্রখ্যাত ন্যায়পরায়ণ শাসক আমির গিয়াসউদ্দিন তারখানের মেয়ে গওহরশাদ বেগম 1418 খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করেন। সে সময়কার প্রতিবেশী একটি এলাকার শাসক আমির গোরকানের ছেলে শাহরুখ মির্জার সঙ্গে মেয়ের বিয়ে দেন গিয়াসউদ্দিন তারখান। আমির গোরকানি রাষ্ট্র পরিচালনায় মহীয়সী নারী ও পুত্রবধূ গওহরশাদ বেগমের পরামর্শ নিতেন। গওহরশাদ মসজিদের অন্তত দুই স্থানে পাথরের উপর খোদাই করে এই মহীয়সী নারীর নাম লিপিবদ্ধ রয়েছে।
প্রায় বর্গাকৃতির মসজিদটি নির্মিত হয়েছে 2,850 বর্গমিটার জায়গার উপর। এটিতে 4টি আঙিনা এবং 7টি ছাদযুক্ত বারান্দা রয়েছে। ঐতিহাসিক স্থাপত্য নিদর্শনের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধর ইমাম রেজা আলাইহিসসালামের মাজার সংলগ্ন স্থানে মসজিদটি নির্মিত হওয়ায় এর গুরুত্ব বহুগুণে বেড়ে গেছে। গওহরশাদ জামে মসজিদের পুরো দেয়াল জুড়ে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো ছাড়াও পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের বাণী লিপিবদ্ধ রয়েছে। এই মসজিদের অন্যতম আকর্ষণীয় অংশ হচ্ছে এটির মেহরাব। মসজিদে জামাতে নামাজ আদায়ের সময় ইমাম সাহেব যে স্থানে দাঁড়ান সেটিকে মেহরাব বলা হয়। ইরান থেকে কাবা শরীফ দক্ষিণ দিকে অবস্থিত বলে দেশটির অন্য সব মসজিদের মতো গওহরশাদ মসজিদের মেহরাবও এটির দক্ষিণ পার্শ্বে অবস্থিত। এই মেহরাবের উপর স্থাপিত রয়েছে দুটি শিলালিপি। এর একটিতে সূরা বনি ইসরায়েলের 78 নম্বর আয়াত লেখা রয়েছে, যেখানে নামাজ কায়েমের কথা বলা হয়েছে। দ্বিতীয় শিলালিপিতে চমৎকার খোদাই করা হরফ দিয়ে আয়াতুল কুরসি লিপিবদ্ধ রয়েছে।
মেহরাবের ডান পাশে রয়েছে সাহেবুজ্জামান আলাইহিসসালাম মিম্বর। মিম্বর হচ্ছে মসজিদের সেই স্থান যেখানে দাঁড়িয়ে খতিব মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। গওহরশার মসজিদে অতীতে দুটি মিম্বর ছিল, যার বড়টিতে ছিল 8টি ধাপ। এই মিম্বরের নাম ছিল সাহেব শাহ এবং দ্বিতীয় মিম্বরটির নাম ছিল হাজি মির্জা আসকারি মিম্বর। মসজিদের প্রথম জুমার নামাজের ইমাম ছিলেন হাজি মির্জা আসকারি, কিন্তু এখন আর ওই দুই মিম্বরের একটি অবশিষ্ট নেই। এগুলোর পরিবর্তে অনেক চওড়া এবং উঁচু একটি দর্শনীয় মিম্বর স্থাপন করা হয়েছে। 14 ধাপ বিশিষ্ট এই মিম্বর তৈরি হয়েছে আখরোট ও নাশপাতি কাঠ দিয়ে এবং এতে কোনো পেরেক ব্যবহার করা হয়নি।
গওহরশাদ মসজিদের আঙিনায় শুরুর দিকে ইট বিছানো ছিল, পরবর্তীতে ইটের পরিবর্তে পাথর বসানো হয়। এই আঙ্গিনার ঠিক মাঝখানে 1957 খ্রিস্টাব্দ পর্যন্ত 12 মিটার লম্বা ও 12 মিটার প্রস্থ একটি আলাদা কক্ষ ছিল, যেটিকে মসজেদে পীরে যান বা বৃদ্ধার মসজিদ বলে অভিহিত করা হতো। এই কক্ষটি শুরুর দিকে কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে আগুন লেগে কক্ষটি ভস্মীভূত হয়ে গেলে একজন সম্পদশালী নারী এটিকে পাথর দিয়ে নির্মাণ করে দেন। তখন থেকে এটিকে বৃদ্ধার মসজিদ বলে অভিহিত করা হতো। 1957 সাল পর্যন্ত এই কক্ষে নামাজ আদায় করা হলেও বর্তমানে এটিকে অজুখানা হিসেবে ব্যবহার করা হচ্ছে।
মাশহাদ শহরে ইমাম রেজা আলাইহিসসালামের মাজার লাগোয়া সবচেয়ে বড় ও পুরনো এই মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। মাজার জিয়ারত করতে আসা হাজার হাজার মুসল্লির পদভারে মসজিদটি 24 ঘণ্টাই মুখরিত থাকে। অথচ অন্যান্য মসজিদ সাধারণত নামাজের সময় খুলে দেওয়া হয় এবং নামাজ শেষে মসজিদে কারো উপস্থিতি চোখে পড়ে না। গওহরশাদ মসজিদের এই বিশেষ গুণের কারণে এটিকে মুসলিম বিশ্বের একটি বিরল মসজিদ হিসেবে অভিহিত করা হয়। তো শ্রোতাবন্ধুরা, আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে, তাই গওহরশাদ মসজিদের সবগুলো দিক তুলে ধরা সম্ভব হলো না। এটির আরও কিছু দিক নিয়ে আগামী আসরেও কথা বলার আশা রইল। সে আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, এই প্রত্যাশা রইল। জীবনশৈলী। প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। জীবনকে সুন্দরভাবে সাজানোর কৌশল সংক্রান্ত ধারাবাহিক আলোচনা জীবনশৈলীতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা সহনশীলতা সম্পর্কে আলোচনা করেছি। আমরা বলেছি সব ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজন সহনশীলতা। সহনশীলতা না থাকলে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের অনুভূতি কাজ করে না। কাউকে নিজের চোখে যখন সম্মানিত মনে হয় না এবং নিজের পথটি সঠিক বলে বিবেচনা করে সব ধরনের কাজ করে যায় মানুষ, তখনই সমাজে বড় ধরনের সমস্যা দেখা দেয়, বড় ধরনের পরিবর্তন ঘটে। সমাজের কিছু কিছু কৃষ্টি আছে, প্রচলিত ব্যবস্থা আছে, মানিয়ে চলার জায়গা আছে, একসঙ্গে বসবাসের দায়বদ্ধতা আছে। কিন্তু আমরা যখন একা একই সব সিদ্ধান্ত পরিবার, সমাজ ও রাষ্ট্রের উপর চাপিয়ে দিতে চাই, তখনই অসন্তোষ দেখা দেয়। তো আজকের আসরে আমরা ভালো বন্ধু নির্বাচনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
কিয়ামতের দিন অনেক মানুষ এজন্য আক্ষেপ করবে যে তারা পৃথিবীতে বন্ধু নির্বাচনে ভুল করেছিল। এসব মানুষ সেদিন তাদের আমলনামা দেখে বুঝতে পারবে বন্ধু নির্বাচনে ভুলের কারণে কত বড় ক্ষতি হয়েছে তাদের। বাংলায় একটি প্রবাদ রয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বন্ধু ভালো না হলে মানুষ বিভ্রান্ত হয়ে সৎ পথ থেকে সরে যেতে পারে এবং ইহকাল ও পরকালে ক্ষতির সম্মুখীন হতে পারে। অনেকের এমন অনেক বন্ধু আছেন যারা বাহ্যত খুবই আন্তরিক কিন্তু নিজেই বিভ্রান্ত। নিজে বিভ্রান্ত হওয়ার কারণে সে তার বন্ধুকেও বিভ্রান্ত করে ফেলে এবং পরিণতিতে উভয়ই অপূরণীয় ক্ষতির শিকার হয়। অপরদিকে ভালো বন্ধু হচ্ছে একজন মানুষের অমূল্য সম্পদ যা কোনো পার্থিব সম্পদের সঙ্গে তুলনীয় নয়। ভালো বন্ধু হচ্ছে এমন এক সঙ্গী যাকে সুখে দুঃখে সবসময় পাশে পাওয়া যায় এবং ভালো বন্ধু মন থেকে তার বন্ধুর জন্য কল্যাণ কামনা করে।
সমাজবিজ্ঞানীদের মতে ভালো বন্ধুরা পরস্পরকে গুরুত্ব দেয় ও সম্মান করে। এ কারণে এ ধরনের বন্ধু মানসিক প্রশান্তি, সাফল্য, আনন্দ এনে দিতে পারে। সুন্দর ও সুখী জীবনের জন্য ভালো বন্ধু খুবই জরুরি। আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, তারাই হচ্ছে সবচেয়ে অক্ষম মানুষ যারা বন্ধুত্ব গড়ে তুলতে পারে না, আর যারা নিজের বন্ধুদেরকে হাতছাড়া করে তারা আরও বেশি অক্ষম। বন্ধুত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হল বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। বন্ধুত্ব গড়ার ক্ষেত্রে ব্যক্তি কি ধরনের তা বিবেচনায় নেওয়া জরুরি। অনেকে সামাজিক সম্পর্ক ভালো, তাদের বন্ধুও বেশি, তবে যারা আত্মকেন্দ্রিক তাদের বন্ধুর সংখ্যা খুবই কম। মনে রাখতে হবে বেশি বন্ধু থাকাটা বড় কোনো ইতিবাচক দিক নয়, বরং ভালো, সৎ, সত্যবাদী, ধার্মিক বন্ধু থাকাটা জরুরি। এ ধরনের বন্ধু থাকলে সেটা একজন ব্যক্তির জন্য ভালো পয়েন্ট হিসেবে গণ্য হয়।
মানুষের জীবনে বন্ধুত্বের প্রভাব অনস্বীকার্য। একজন মানুষ সহজেই তার বন্ধুর চিন্তা, চেতনা, আচার ব্যবহার, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রভাবিত হয়। ব্যাপক প্রভাবের কারণেই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা জরুরি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মানুষ ধর্মীয় ক্ষেত্রে তার বন্ধুর মতো হয়, এ কারণে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পবিত্র কোরআনের সূরা ফুরকানের 28 ও 29 নম্বর আয়াতে জাহান্নামীদের মধ্যে কথোপকথন তুলে ধরা হয়েছে। জাহান্নামীরা পরস্পরকে বলবে, আহারে, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে আজ এই পরিণতি হতো না, কারণ এই বন্ধুই আমাকে বিপদে নিয়ে গেছে।
হ্যাঁ, কিয়ামতে এ ধরনের নানা দৃশ্য চোখে পড়বে। সেখানে অনেক মানুষকে অতীতের কর্মকাণ্ডের জন্য আফসোস করতে শোনা যাবে, কিন্তু কিয়ামতের দিন আফসোস ও অনুশোচনা হবে নিরর্থক। সেখানে এসব করে
কোনো লাভ হবে না। অশত খারাপ বন্ধু নির্বাচন করে তারা যে ক্ষতির শিকার হয়েছেন সেখানে তারা তা বুঝতে পারবেন, কিন্তু তখন এই উপলব্ধির কোনো মূল্য থাকবে না। অন্যদিকে ভালো বন্ধুরা হচ্ছেন খারাপ বন্ধুর ঠিক বিপরীত। তারা ব্যক্তির জীবনে সুশীতল ও সুবাসিত বাতাসের মতো। তারা একাকিত্ব দূর করে মানুষের জন্য ইতিবাচক শক্তি ও উৎসাহ যোগায়। ভালো বন্ধু উদ্বেগ উৎকণ্ঠা কমায় এবং মনোবল চাঙ্গা করে। এমন বন্ধু পরিবেশ আনন্দময় ও আন্তরিকতাপূর্ণ করে তোলে এবং প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তুলতে ভূমিকা রাখে।
ভালো বন্ধুর কারণে জীবনকে অনেক সহজ মনে হয় এবং সমস্যাগুলোকে অনেক তুচ্ছ মনে হয়। সবচেয়ে কঠিন সময়ের আশ্রয়স্থল হয়ে ওঠে ভালো বন্ধুরা। তাদের সহমর্মিতা ও সহযোগিতা দুঃখ ও শোক ভুলিয়ে দেয়, পৃথিবীকে আরও সুন্দর মনে হয়। ভালো ও প্রকৃত বন্ধু যে কোনো সমস্যা ও বিপদে এগিয়ে আসে। ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা থেকে শুরু করে অফিসের সমস্যা সমাধানেও তাকে কাছে পাওয়া যায়। বন্ধুর কারণে অনেকের জীবনে আমূল পরিবর্তন আসে এবং বড় সাফল্য অর্জন সম্ভব হয়। প্রতিটি মানুষের জীবনেই বন্ধুর প্রয়োজনীয়তা রয়েছে। বন্ধুত্ব গড়ে তোলা মানুষের জন্মগত বৈশিষ্ট্য ও মানবীয় গুণ। ইসলাম ধর্ম বন্ধুত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছে। তবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে ইসলামে। এই ধর্ম কিছু মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে উৎসাহিত করার পাশাপাশি কিছু মানুষের সঙ্গে বন্ধুত্ব এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল সবচেয়ে ভালো বন্ধুকে। রাসূলে খোদার জবাবে বলেছেন, সবচেয়ে ভালো বন্ধু হল সেই ব্যক্তি যার সাক্ষাৎ আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে এবং যার কাজকর্ম আপনাকে কিয়ামতের কথা মনে করিয়ে দেয়। রাসূলে খোদা ও নিষ্পাপ ইমামদের মতে ভালো বন্ধু হচ্ছে তারাই যারা আল্লাহর কথা স্মরণ করে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর প্রিয় হওয়া। এছাড়া তারা হচ্ছেন সুবুদ্ধি সম্পন্ন, চিন্তাশীল এবং সাহসী। তারা ভালো বন্ধু নয় যারা বিশ্বাসঘাতক, অত্যাচারী এবং পরচর্চাকারী। তারা ভালো বন্ধু যারা গোপনীয়তা ও সম্মান রক্ষাকারী। ইমাম জাফর সাদিক আলাইহিসালাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের ব্যাপারে সতর্ক থাকুন, বিশ্বাসঘাতক, পরচর্চাকারী ও জালিম। কারণ যে ব্যক্তি আপনার স্বার্থে অন্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সে একদিন আপনার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করবে। যে ব্যক্তি আপনার পক্ষে অবস্থান নিয়ে অন্যের অধিকার লঙ্ঘন করবে এবং অন্যায়ে অভ্যস্ত হয়ে উঠবে সে শেষ পর্যন্ত আপনার উপরও জুলুম করবে। পরচর্চাকারী আপনার কাছে এসে যেমন অন্যের কথা লাগাচ্ছে ঠিক তেমনি আপনার কথাও অন্যের কাছে গিয়ে লাগাবে।
তাই বন্ধু নির্বাচনে আমাদের বেশ সতর্ক হতে হবে। এ জগতে যারা চরিত্রবান, দয়াবান, দেখা হলেই যারা আমাদের মহান আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, যারা সবসময় আমাদের দোষ না খুঁজে বরং সংশোধন করে দেয়, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক সারাটা জীবন, এ প্রত্যাশায় শেষ করছি জীবনশৈলীর আজকের আসর।
সবাই ভালো সুস্থ থাকুন, কথা হবে আবারও আগামী আসরে। Thank you.
প্রাচ্যবিদদের চোখে মহানবী। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা জানি, আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক আলোচনায় আজ আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আশরাফুর রহমান।
আজও আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মূলত কয়েকজন প্রাচ্যবিদের মন্তব্য তুলে ধরব। আসরের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব এই প্রত্যাশা রইল।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি মনে করেন, মহানবীকে স্মরণ করার সঙ্গে সঙ্গে মনে হয় যেন হজরত ইব্রাহিম, নূহ, মুসা, ঈসা, লোকমান এবং সব বিখ্যাত সৎ ব্যক্তি আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহিসসালাম এবং সত্যপথ প্রদর্শনকারী পবিত্র ইমামদের ব্যক্তিত্বই এই পবিত্র মহামানবের মধ্যে ফুটে ওঠে। আসলে এমন কোনো মহতি মানবীয় গুণ নেই যার শীর্ষে বা আদর্শিক শিখরে ছিলেন না মহানবী। তিনি ছিলেন নবী ও রাসুলদের মধ্যেও শ্রেষ্ঠ তথা সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল। তাঁর অনুপম চরিত্র ও ব্যক্তিত্বের পরিধি বা ধারণ ক্ষমতা ছিল সীমাহীন। ভ্রাতৃত্ব, ন্যায় বিচারকামিতা, আমানতদারী বা বিশ্বস্ততা, দয়া, সাহসিকতা ও ইমানে তিনি ছিলেন শ্রেষ্ঠ। তিনি ছিলেন আধ্যাত্মিক ও বস্তুগত সব দিকেই এবং মূল্যবোধের সব ক্ষেত্রেই পরিপূর্ণ আদর্শ মানব। ঐতিহাসিক লেনপুল বিশ্বনবী সম্পর্কে বলেছেন,
তিনি যাদেরকে আশ্রয় দিতেন তাদের জন্য ছিলেন সবচেয়ে বিশ্বস্ত রক্ষাকারী, কথাবার্তায় ছিলেন অত্যন্ত মিষ্টভাষী ও নম্র। তাকে যারা দেখত তারা শ্রদ্ধায় পূর্ণ হতো। যারাই তাঁর কাছে এসেছিল তাকে ভালোবেসেছিল। যারা তাঁর সম্বন্ধে বর্ণনা দিত তারা বলত, তাঁর মতো মানুষ আগে বা পরে আমি কখনো দেখিনি। তিনি ছিলেন অতি স্বল্পভাষী, কিন্তু যখন তিনি কথা বলতেন জোরের সাথে এবং সুচিন্তিতভাবে কথা বলতেন, এবং তিনি যা বলতেন তা কেউ ভুলতে পারত না।
আলফান্সে লা মার্টিন বলেছেন, উদ্দেশ্যের মহত্ব, লক্ষ্য অর্জনের উপায়সমূহের ক্ষুদ্রতা এবং আশ্চর্যজনক ফলাফল যদি অসাধারণ মানুষের তিনটি বৈশিষ্ট্য হয়, তবে কে মোহাম্মদের সাথে ইতিহাসের অন্য মহামানবের তুলনা করার সাহস করবে? বেশিরভাগ বিখ্যাত ব্যক্তি শুধুমাত্র সেনাবাহিনী, আইন ও সাম্রাজ্য তৈরি করেছেন। তাঁরা যদি কিছু প্রতিষ্ঠা করে থাকেন সেটা কিছুতেই জাগতিক ক্ষমতার চাইতে বেশি কিছু নয়, যা প্রায়ই তাদের চোখের সামনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই মানুষটি শুধুমাত্র সেনাবাহিনী, আইন, সাম্রাজ্য, শাসক, লোকবলই পরিচালনা করেননি, সেই সাথে তৎকালীন বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জীবনকে আন্দোলিত করেছিলেন। সবচেয়ে বড় কথা হলো, তিনি দেবদেবী, ধর্মগুলো, ধারণাগুলো, বিশ্বাসগুলো এবং আত্মাগুলোকে আন্দোলিত করেছিলেন। দার্শনিক, বাগ্মী, বার্তাবাহক, আইন প্রণেতা, নতুন ধারণার উদ্ভাবনকারী ও বাস্তব রূপদানকারী, বাস্তব বিশ্বাসের পুনরুদ্ধারকারী, বিশটি জাগতিক এবং একটি আধ্যাত্মিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। মানুষের শ্রেষ্ঠত্ব পরিমাপের সমস্ত মাপকাঠির ভিত্তিতে বিবেচনা করলে আমরা প্রশ্ন করতে পারি, মোহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ কেউ আছে কি?
জার্মানির প্রখ্যাত ইতিহাসবিদ পণ্ডিত ডক্টর গুস্তাভ উইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিশ্বে আইনদাতা ও সমাজ সংস্কারের মূর্ত প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। অন্য একজন প্রখ্যাত ইতিহাসবিদ স্ট্যানলি লেনপুল বলেছেন, ধর্ম ও সাধুতার প্রচারক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেরকম শ্রেষ্ঠ ছিলেন, রাষ্ট্রনায়ক হিসেবেও ছিলেন অনুরূপ শ্রেষ্ঠ। তিনি অদ্ভুত শক্তিতে, হৃদয়ের উষ্ণতায়, অনুভূতির মাধুর্য ও বিশুদ্ধতায় ছিলেন বিশিষ্ট। জীবনে কখনো কাউকে তিনি আঘাত করেননি। তিনি বলেছিলেন, কাউকে অভিশাপ দেওয়ার জন্য আমি প্রেরিত হইনি, প্রেরিত হয়েছি বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ।
প্রখ্যাত ইতিহাসবিদ এডওয়ার্ড গিবন বলেছেন, আশ্রয় প্রার্থীর জন্য বিশ্বস্ততম রক্ষাকারী ছিলেন মোহাম্মদ সাল্লাহু আলহি ও আলহি সাল্লাম। কথাবার্তায় সবচেয়ে মিষ্টভাষী, সবচেয়ে মনোজ্ঞ, তাকে যারা দেখেছেন তারা আবেগ আপ্লুত হয়েছেন অপ্রত্যাশিতভাবে। যারা কাছে এসেছেন তারা তাকে ভালোবেসেছেন। পরে তার বিবরণ দিয়েছেন, তার মতো মহামানব আগে কখনো দেখিনি, পরেও না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের স্মৃতিশক্তি ছিল প্রখর, গভীর। তার রসিকতা ছিল শালীন, তার কল্পনা ছিল উন্নত ও মহৎ, তার বিচার বুদ্ধি ছিল তীক্ষ্ণ। জাগতিক শক্তির সবচেয়ে শিখরে পৌঁছেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম নিজ গৃহের কাজগুলো করতেন। তিনি আগুন জ্বালাতেন, ঘর ঝাড়ু দিতেন, দুগ্ধ দহন করতেন এবং নিজ হাতে কাপড় সেলাই করতেন। তার আনিত ধর্মবিধান সমগ্র মানব জাতির জন্য প্রযোজ্য।
প্রফেসর ফিলিপ কেহিট্টি আরব জাতি ও দেশ নিয়ে অনেকগুলো তথ্যপূর্ণ ইতিহাস গ্রন্থ লিখেছেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাঁর স্বল্প পরিসর জীবনে অনুল্লেখযোগ্য জাতির মধ্য হতে এমন একটি জাতি ও ধর্মের গোড়াপত্তন করলেন যার ভৌগোলিক প্রভাব খ্রিস্টান ও ইহুদিদেরকে অতিক্রম করল। মানব জাতির বিপুল অংশ আজও তাঁর অনুসারী। অমায়িক ব্যবহার, অনুপম ভদ্রতা ও মহৎ শিক্ষার দ্বারা তিনি আরব জাতির অবস্থার পরিবর্তন ঘটান। মহত্ব, সহানুভূতি ও বদান্যতার মাধ্যমে তিনি মানুষের হৃদয় জয় করেন। তিনি ন্যায়ের রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি কখনো ন্যায়নীতি ও পূর্ণতার পথ পরিহার করেননি। তিনি ওয়াদা খেলাপ করেননি বা কাউকে প্রতারিত করেননি। এমনকি তাঁর আজীবন শত্রু, যারা তাকে দেশ হতে বের করে দিয়েছিল এবং সমগ্র আরব জাতিকে তাঁর বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল, চূড়ান্ত বিজয়ে তিনি প্রতিশোধ নেওয়ার পরিবর্তে তাদেরকে ক্ষমা করে দেন। ব্যক্তিগত আক্রোশে তিনি কখনো কাউকে শাস্তি দেননি। সমগ্র দেশের শাসনকর্তা হয়েও তিনি আগের মতোই দারিদ্র্যপূর্ণ জীবনযাপন করতেন, ফলে মৃত্যুকালে তাঁর উত্তরসূরিদের জন্য কিছুই রেখে যাননি।
মানব সভ্যতার ইতিহাসে নারীর মর্যাদা রক্ষার জন্য যিনি প্রথম সোচ্চার হয়ে ওঠেন, মানব জীবনে নারীর অধিকার পূর্ণভাবে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। এ ব্যাপারে মনীষী পিয়েরে ক্রাবাইট বলেন, মোহাম্মদ সম্ভবত পৃথিবীর ইতিহাসে নারী অধিকারের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা ছিলেন। গিব তার মোহাম্মেডিনিজম গ্রন্থে বলেছেন, আজ এটা এক বিশ্বজনীন সত্য যে মোহাম্মদ নারীদেরকে উচ্চতর মর্যাদায় অভিষিক্ত করেছেন। WW কেস লিখেছেন, প্রথমবারের মতো ইসলামী নারীদেরকে মানবাধিকার দিয়েছে, দেহ ব্যবসার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করেছে, মদকে হারাম ও জুয়া খেলাকে মহাপাপ বলে গণ্য করেছে। প্রখ্যাত মনীষী জন ডেভেনপোর্ট বলেছেন,
ইসলাম তার মত বা বক্তব্য জগতের সবার সামনে তুলে ধরেছে, কিন্তু কখনো কাউকে তাঁর মত গ্রহণে বাধ্য করেনি। ইসলাম আশপাশের দেশগুলোতে তৎকালে প্রচলিত শিশু হত্যা ও আরবের দাসত্ব প্রথা তিরোহিত করেছে এবং কেবল এর অনুসারীদের উপরই নয়, বাহুবলে বিজিত সবার উপরই নিরপেক্ষ বিচার স্থাপন করেছে। তো শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী সপ্তাহে।
সুন্দর জীবন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। আজকের আসরে আমরা কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতার অংশ হিসেবে স্বামী স্ত্রীর মধ্যে সফল যোগাযোগের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গেই আছেন। স্বামী স্ত্রীর মধ্যে সফল যোগাযোগ স্থাপিত হওয়ার মানে হল একজন অপরজনকে যে উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন ঠিক সেই উদ্দেশ্যটি বোঝাতে পারা বা বুঝতে পারা। পারিবারিক দ্বন্দ্ব ও মনোমালিন্যের পেছনে যে বিষয়গুলো দায়ী সেগুলোর অন্যতম হচ্ছে কথা বলার ধরনের ত্রুটি অথবা নিজের উদ্দেশ্য বোঝানোর অক্ষমতা। যোগাযোগ দক্ষতা পারিবারিক জীবনকে সুখী সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের আসর পরিবেশনায় আছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ। সাধারণত নারী ও পুরুষ বিয়ের মাধ্যমে দুজন আলাদা পরিবেশ পরিস্থিতি থেকে এসে বৈধভাবে এমন একটা সম্পর্কে জড়ান যা স্থায়ী এবং এক্ষেত্রে পরস্পরকে মানিয়ে নেওয়াটা এক ধরনের আবশ্যিক বিষয়। এ অবস্থায় যারা যোগাযোগ দক্ষতায় পারদর্শী তারা এক্ষেত্রে বেশি সুখী জীবনের অধিকারী হতে পারেন এবং এ ধরনের মানুষেরা দাম্পত্য জীবনের প্রতি বেশি সন্তুষ্ট থাকেন। আমরা এর আগেও বলেছি যোগাযোগ দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে বেশি বেশি পড়াশোনা বা জানাশোনার কোনো বিকল্প নেই। নানা পর্যবেক্ষণ ও গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে নারী ও পুরুষের মধ্যে জন্মগতভাবে কিছু আচরণগত বৈশিষ্ট্য গড়ে উঠতে পারে। এসব পার্থক্য সম্পর্কে জানা থাকলে বোঝা পড়াটা অনেক ভালো হয়। উদাহরণ হিসেবে বলা যায় পুরুষ নারীর তুলনায় শ্রোতা হিসেবে দুর্বল, অর্থাৎ পুরুষেরা কথা শোনার চেয়ে কথা বলা এবং কথার জবাব দেন বেশি। বিপরীতে নারীরা অনেক বেশি মনোযোগ দিয়ে কথা শোনেন এবং ব্যক্তিগত বিষয়াদি নিয়ে খুব সহজেই কথা বলতে পারেন। তবে একজন নির্দিষ্ট নারী বা পুরুষের বৈশিষ্ট্য সম্পর্কে আগে ভাগে ভালোভাবে জানতে পরস্পরের মধ্যে সরাসরি কথা বলা যেতে পারে।
এছাড়া সুনির্দিষ্ট ব্যক্তি তার বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করছে তা পর্যবেক্ষণ করা যেতে পারে। শুধু বাবা মা নয়, পরিবারের অন্যান্য সদস্য বিশেষ করে পরিবারের কর্তার সঙ্গে তার আচরণ পর্যবেক্ষণ করলেই ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কিছু জানা যায়। স্বামী বা স্ত্রীর কেউ যখন কোনো কারণে উদ্বেগ, উৎকণ্ঠা, ক্ষোভ, দুঃখ, কষ্ট ও ক্লান্তির মধ্যে থাকেন তখন পরস্পরের উচিত সতর্কতার সঙ্গে আচরণ করা। এ সময়টাই স্বামী বা স্ত্রী সাধারণ বিষয়েও নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে, কোনো ইতিবাচক আচরণকেও অপমান হিসেবে গণ্য করতে পারে। কাজেই মেজাজ বা অবস্থা বুঝে আচরণ করতে হবে, অবস্থা বুঝে কথা বলতে হবে। এ সময় এমন কথা বলা যাবে না বা এমন আচরণ করা যাবে না যেটা তার ক্ষোভ বা উদ্বেগ আরো বাড়িয়ে তোলে। অযৌক্তিক চিন্তা, বিশ্বাস দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। নিশ্চিতভাবে এটা বলা যায় যে আপনি যদি জীবন সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করেন তাহলে আপনার মধ্যে এক ধরনের উৎফুল্ল ভাব আসবে এবং সন্তুষ্ট থাকতে পারবেন।
দাম্পত্য জীবনে যে বিষয়টি খুব বেশি ক্ষতি করে তা হলো, আমরা অনেকেই বলে থাকি কোনো নারী বা কোনো পুরুষকেই বিশ্বাস করা যায় না। আবার এমন কথাও বলি যে আমি না বললেও আমার স্বামী বা স্ত্রীর অবশ্যই জানা উচিত যে আমি কি চাই, আমি কি পছন্দ করি এবং আমার কি প্রয়োজন। স্বামী স্ত্রীকে যোগাযোগের ক্ষেত্রে এ কারণেই দক্ষ হওয়া জরুরি। মানুষের মুখের কথার অনেক প্রভাব রয়েছে, তা কেউ কেউ অবশ্য বুঝতে চান না। একজন স্বামী বা স্ত্রী যখন পরস্পরের সঙ্গে কথা বলে তখন অবশ্যই খেয়াল রাখা উচিত যে তারা কি বলছে। তুমি সবসময় এমন করো অথবা তুমি কখনোই ভালো চাও না, এমন বাক্য ব্যবহার করা উচিত নয়। আমরা হরহামেশাই পরস্পরকে বলে ফেলি যে তুমি কখনোই আমাকে গুরুত্ব দাও না, অথবা তুমি সবসময় স্বার্থপর, অথবা কখনো আমার কথা শোনো না তুমি। আসলে এমন বাক্য ব্যবহার করা যাবে না। এসব কথা বলার মানে হল আমরা স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছি। যোগাযোগ ঘাটতি অথবা যোগাযোগ স্থাপনে অপারদর্শিতা দাম্পত্য জীবনে এ ধরনের নানা সমস্যার জন্ম দেয়।
কিছু বিষয় পরিহার করা জরুরি, যেমন অনেকেই অতি প্রয়োজনেও কোনো বিষয়ে বিরোধিতা করা থেকে বিরত থাকেন। স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততার এক পর্যায়ে এক পক্ষ বা উভয় পক্ষ এমন জায়গায় পৌঁছে যায় যে তারা আর কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে, সমঝোতায় আসতে চেষ্টাই করে না। তারা পারস্পরিক ঘৃণা, অবজ্ঞায় সব ধরনের যোগাযোগ এড়িয়ে চলে। ভাবখানা এমন, এসব নিয়ে আলোচনা বৃথা। ফলে তীব্র ক্ষোভ, বিরক্তি, অসন্তুষ্টি জমতে থাকে ও ধীরে ধীরে বিষণ্ণতায় ভুগতে থাকে। নিশ্চল বা নির্বাক থাকাও জটিলতা বাড়িয়ে দেয়। স্বামী স্ত্রী কখনো কখনো কোনো বিষয়ে আলোচনা করতে বিলম্বিত করার পন্থা নেয় বা স্পর্শকাতর বিষয়ে আলোচনা এড়িয়ে চলে। ফলে নিজেদের মধ্যে বরফাচ্ছাদিত একটি দেয়াল তৈরি হয়। তাদের মধ্যে দিন দিন উদ্বেগ বাড়তে থাকে, অথবা নিজেদের মধ্যে সমঝোতা করতে ব্যর্থ হয়ে তারা অন্যদিকে বেশি মনোযোগ দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে চায়। এভাবে তারা একে অপর থেকে আরও বিচ্ছিন্ন হয়ে যায়।
কখনো কখনো দেখা যায় স্বামী স্ত্রী পরস্পরের সঙ্গে সংঘাত, প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে পড়ে। এটি হচ্ছে সবচেয়ে মারাত্মক ধরনের যোগাযোগ বিপর্যয়। এক্ষেত্রে স্বামী স্ত্রী সবসময় একে অপরের বিরুদ্ধে কুৎসা, বদনাম করতে থাকে, অনবরত অভিযোগ নালিশ করতে থাকে, খুঁটিনাটি বিষয়েও সারাক্ষণ ঝগড়া বিবাদে লিপ্ত থাকে। তর্ক বিবাদ তাদের দৈনন্দিন কাজ, এমনকি মৌখিকভাবে গালাগালি করে অপর পক্ষকে পরাস্ত করতে না পেরে হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হয়। এ মারামারিতে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়, তাদের সর্বোচ্চ চেষ্টা যে করেই হোক জিততে হবে। প্রায় প্রতিদিন তাদের এরকম খণ্ডযুদ্ধ চলতে থাকে এবং তাদের উভয়ের মধ্যে ভয়ঙ্কর সব প্রতিশোধ স্পৃহা জাগতে থাকে। তবে এরকম বেদনাদায়ক চিত্রের পাশাপাশি সুখী দাম্পত্য জীবনেরও অনেক উদাহরণ রয়েছে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। কথা হবে আবারও আগামী আসরে।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, সব সভ্য সমাজে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান জানানো হয়। সেই সমাজে অন্যান্য নাগরিকদের মতো সংখ্যালঘু মানুষদেরও সমান অধিকার দেয়া হয়। তবে একই সঙ্গে বিশ্বের অনেক দেশেই সংখ্যালঘুদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এ সংক্রান্ত ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমরা সৌদি আরবে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে আলোচনা করব। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত অনুষ্ঠানে আমরা সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের উপর জুলুম, নির্যাতন ও তাদের মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু চিত্র তুলে ধরেছিলাম। আমরা বলেছিলাম সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের মসজিদ নির্মাণ কিংবা তাদের কোনো ধর্মীয় স্থাপনার সংস্কারের উপর কঠোরভাবে সীমাবদ্ধতা আরোপ করে রাখা হয়েছে। এমনকি শিয়া মুসলমানরা কোনো ভবন নির্মাণ করতে গেলেও বাধার সম্মুখীন হচ্ছে। সৌদি আরবে শিয়া মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও তাদের ধর্মচর্চার অধিকার হরণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সেদেশের শাসকবর্গ ও ধর্মীয় নেতারা শিয়াদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে মনে করে। সৌদি আরবে শিয়া মুসলমানদের নিজস্ব ধর্মীয় বা মাজহাব বিষয়ক লিখিত কোনো তথ্য প্রমাণ সংরক্ষণের অনুমতি নেই। এ সংক্রান্ত কোনো গ্রন্থ, তথ্য বা লেখা অন্য দেশ থেকে সৌদি আরবে নেওয়ার চেষ্টা করা হলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এমনকি শিয়াদের নিজস্ব পদ্ধতিতে আজান দেওয়ারও অনুমতি নেই। নিজস্ব মাজহাব অনুসারে শিয়া মুসলমানদের শিক্ষা দীক্ষার অনুমতি না থাকায় তারা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিংশ শতাব্দীর প্রথম দিকে শিয়া বিরোধী যে আদর্শিক চিন্তাভাবনার উদয় হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, তা এখন চরম উগ্রতায় রূপ নিয়েছে।
নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ 2017 সালে এক প্রতিবেদনে বলেছিল, সৌদি আরবের মোট জনসংখ্যার মাত্র 15% হচ্ছে শিয়া মুসলিম সম্প্রদায়। তারা সৌদি শাসকবর্গের পক্ষ থেকে চরম বৈষম্যের শিকার হচ্ছে। বেশিরভাগ শিয়া মুসলমানের বসবাস দেশটির পূর্বাঞ্চলে এবং প্রায়ই নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় মুসলমানদের সংঘর্ষের ঘটনা ঘটে। হিউম্যান রাইটস ওয়াচের 62 পৃষ্ঠার ওই প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরবের অনেক মুফতি ও সরকারি কর্মকর্তারা শিয়াসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ও উস্কানিমূলক কথাবার্তা ছড়ানোর পাশাপাশি তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে, যা কিনা মানুষের ধর্মবিশ্বাসের প্রতি সম্মান দেখানো বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের লঙ্ঘন।
বাস্তবতা হচ্ছে সৌদি আরবের সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে শিয়া মুসলমানদের সাথে যে আচরণ করা হচ্ছে তা সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সকল রীতিনীতির লঙ্ঘন। এ বিষয়ে জাতিসংঘে বিভিন্ন প্রস্তাব গৃহীত হওয়া ছাড়াও সংখ্যালঘু অধিকার নিয়ে ইউরোপীয় কনভেনশনের 11 নম্বর ধারায় সংখ্যালঘুদের জন্য উপাসনালয় তৈরি এবং তাদের সন্তানদের নিজস্ব ধর্মশিক্ষার অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। সংখ্যালঘু অধিকার বিষয়ক বিভিন্ন আইন কানুন থেকে বোঝা যায় আন্তর্জাতিক সমাজ এই বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংগঠনের নীতিমালায়ও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংখ্যালঘুদের প্রতি সমর্থন দেওয়া হয়েছে, যেখানে কোনো বৈষম্য না করার জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক নীতিমালায় সংখ্যালঘুদেরকে 3টি মৌলিক অধিকার দেওয়া হয়েছে। 1. তাদের বেঁচে থাকার অধিকার, 2. তাদের সংস্কৃতির অধিকার এবং 3. নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার।
সম্মিলিতভাবে সংখ্যালঘুদের ভাগ্য নির্ধারণের যে অধিকারের কথা বলা হচ্ছে তাতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে। নিজের ভাগ্য নির্ধারণের অধিকার মানবাধিকারের অন্যতম প্রধান মূল নীতি। জাতিসংঘের ঘোষণাপত্রে সব দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমাজের সব মানুষের অংশগ্রহণের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে আমরা যদি সৌদি আরবের অবস্থার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব সেদেশের শাসক গোষ্ঠী জনগণকে নির্বাচন থেকে দূরে রেখে তাদের ভাগ্য নির্ধারণের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। যদিও সীমিত আকারে পৌরসভা নির্বাচনের ব্যবস্থা রয়েছে কিন্তু দুই তৃতীয়াংশ প্রার্থী সরকার নির্ধারণ করে থাকে, ফলে এরকম একটি ব্যবস্থায় সংখ্যালঘুদের ইচ্ছার প্রতিফলন হওয়ার সুযোগ নেই। বাস্তবতা হচ্ছে সৌদি আরবের আইন ও শাসন ব্যবস্থায় সংখ্যালঘু অধিকার বলতে কিছু নেই, বরং সবসময় তারা হুমকির মুখে রয়েছে, বিশেষ করে শিয়া মুসলিম সম্প্রদায় সবচেয়ে বিপদের সম্মুখীন। আরবি ভাষায় কথা বলার দিক থেকে ইরাকের পর সৌদি আরবে সবচেয়ে বেশি সংখ্যক শিয়া মুসলমান বসবাস করে,
কিন্তু তারাই সবচেয়ে বেশি জুলুম ও বঞ্চনার শিকার। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে তাদের জায়গা নেই, এমনকি নিজ এলাকার পরিচালনার অধিকার থেকেও তারা বঞ্চিত। আর সৌদি আরবের নাগরিক হয়েও রাষ্ট্র ক্ষমতার গুরুত্বপূর্ণ কোনো পদ তাদেরকে দেওয়া হয় না। যদিও কখনো কখনো মন্ত্রিসভার দু একটি পদ শিয়া মুসলমানকে দেওয়া হয়, কিন্তু নীতি নির্ধারণের কোনো ক্ষমতা তাদের নেই। এর বাইরে বিচার বিভাগে, সেনাবাহিনীতে, নিরাপত্তা বিভাগে ও ন্যাশনাল গার্ড বাহিনীতে শিয়া মুসলমানদের কোনো স্থান নেই। ইরানের খাওয়ারেজমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কাদির নাসেরি বলেছেন, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়, দূতাবাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছে ওয়াহাবিরা। আল আহসা প্রদেশের শিয়ারা সেখানকার প্রাথমিক স্কুলের উপপ্রধান পদ থেকে বঞ্চিত। কেবলমাত্র সরকারের একান্ত অনুগত ব্যক্তিদেরকেই এসব পদে বসানো হয়। সৌদি শাসকগোষ্ঠী ও ওয়াহাবি ধর্মীয় নেতাদের একটি অভিন্ন নীতি হচ্ছে, তারা শিয়া মুসলমানদেরকে কখনোই আপন ভাবতে পারে না এবং শিয়াদের যে কোনো কর্মকাণ্ডকে ষড়যন্ত্র বলে মনে করে।
সাম্প্রতিক বছরগুলোতে উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়া জুড়ে ইসলামী জাগরণ শুরু হওয়ার পর সৌদি আরবের শিয়া মুসলমানরা সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে আন্দোলনকারী বহু শিয়া মুসলমানকে ফাঁসি দেওয়া হয়েছে। বিশেষ করে শুধু সরকারের নীতির সমালোচনা করার অপরাধে অত্যন্ত জনপ্রিয় ও খ্যাতনামা শিয়া আলেম আয়াতুল্লাহ নিমর বাকের আল নিমরকে শিরচ্ছেদ করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবের কাতিফে সংখ্যালঘুদের অধিকার হরণের প্রতিবাদে 2011 সালে সেখানকার শিয়া মুসলমানরা সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ করে। বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনী 900-এরও বেশি লোককে গ্রেফতার করে, যাদের মধ্যে 300 ব্যক্তি এখনও জেলখানায় আটক রয়েছে। এদের মধ্যে শান্তিপূর্ণ বিক্ষোভ করার দায়ে অনেককে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। 2014 সালে যার ফাঁসি কার্যকর করা হয়েছে, আটকের সময় তার বয়স ছিল মাত্র 17।
তো শ্রোতা বন্ধুরা, সৌদি আরব শুধু যে শিয়া মুসলমানরাই জুলুম নির্যাতনের শিকার হচ্ছে তাই নয়, একই সঙ্গে সেখানে বসবাসকারী সুন্নি মুসলমানরা, বিদেশি শ্রমিকরাও নির্যাতনের শিকার হচ্ছে। আগামী অনুষ্ঠানে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলার চেষ্টা করব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। Thank you.
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr 526.i եւ AM8-4W արբանյակների միջոցով։
Բարի երեկո թանգագին բարեկամներ, բարի երեկո մեր շատ սիրելի մշտական ունկնդիր, Իրանի Իսլամական Հանրապետության հայերեն